ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে যেন কোনো নেতিবাচক মনোভাবের সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি দিতে বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
রিপোর্ট রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শিশুদের যৌন নির্যাতনে জড়িত শান্তিরক্ষী ১০ জনের মধ্যে ২ জন বাংলাদেশি।
আর রয়েছে কলকাতা থেকে পাঠানো পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের ৬ জঙ্গির খোঁজে আবার পুরস্কার ঘোষণা করল দেশের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
তবে রোজকার মতো গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর সদস্যদের আজ শনিবার জেনেভার আলোচনায় আসবার কথা, তবে এখনও এটা পরিষ্কার নয় যে সৌদি সমর্থিত হাই নেগোসিয়েশনস কমিটি সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে রাজনৈতিক নিষ্পত্তি বিষয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় অংশ নেবে কিনা। বিরোধী প্রতিনিধিদের অনুপস্থিতি সত্ত্বেও জাতিসংঘের কর্মকর্তারা শুক্রবার জেনিভায় এই আলোচনা শুরু করেন। এটি হচ্ছে ২০১৪ সালে আপোষ রফা করার জাতিসংঘের প্রচেষ্টা ব্যর্থ হবার পর সেখানে শান্তির জন্য প্রথম আন্তর্জাতিক প্রয়াস। সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা এবং জাতিসংঘের সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরির নেতৃত্বাধীন সিরীয় সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হয়। দ্য মিস্তুরা বলেন তিনি আশা করছেন রোববার বিরোধী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।
That any type of ceasefire discussions, which is obviously something that we are aiming at,
তিনি বলছেন আসল বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের অস্ত্রবিরতি আলোচনা যা আমাদের লক্ষ্য তাতে দুপক্ষকেই আসতে হবে। এর আগে তারা জানিয়েছিল যে তারা এই আলোচনা সম্পূর্ণভাবে বর্জন করবে কারণ রুশ এবং সিরিয়ার সরকার অসামরিক এলাকায় বোমাবর্ষণ করেনি অসামরিক এলাকায় বোমাবর্ষণ বন্ধ করেনি এবং মানবিক সাহায্য পৌঁছানোর জন্য ওইসব এলাকায় অবরোধ শিথিল করেনি। শুক্রবার তারা অবশ্য জানায় যে তারা এমন কিছু আশ্বাস পেয়েছে যার ফলে তারা জেনিভায় তাদের প্রতিনিধি পাঠাবে। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের প্রেসিডেন্টরা বলছেন জিকা ভাইরাসের সংক্রমণ মোকাবিলার জন্য তারা সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ব্যাপারে একমত পোষণ করেন। গতকাল শুক্রবার দুই নেতার মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউসে প্রকাশিত বিবৃতিতে বলা হয় বারাক ওবামা এবং ডিলমা রুজেফ একত্রে কাজ করার গুরুত্বটা বোঝেন যাতে করে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যায়, উন্নত মানের গবেষণা এবং এই ভাইরাস নিয়ন্ত্রণে যথার্থ টিকা আবিষ্কারের জন্য দ্রুত কাজ করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে জিকা ভাইরাস দক্ষিণ ও উত্তর আমেরিকা জুড়ে দ্রুত ছড়াচ্ছে এবং এতে ৪০ লক্ষের মতো লোক আক্রান্ত হতে পারে। জিকা ভাইরাস ব্রাজিলে ৪০০০ এমন সন্দেহজনক অসুস্থতার কারণ যাতে নবজাতকদের ছোট মাথা ও মস্তিষ্ক অস্বাভাবিক রকম ছোট হয়ে যায়। রুজেফ শুক্রবার গোটা দেশ জুড়ে এই বিশেষ রকমের মশার বিরুদ্ধে অভিযানে সেনাবাহিনীকে ব্যবহার করেছেন। ওবামা ও রুজেফের যৌথ প্রচেষ্টার ব্যাপারে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে জিকা টিকা আবিষ্কারে বহু বছর লেগে যেতে পারে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্প নিয়ে যেন কোনো নেতিবাচক মনোভাবের সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি দিতে বললেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের গার্মেন্ট শিল্প খাতের উদ্যোক্তারা বর্তমানে রায়ে আগামী ২০২১ সালের মধ্যে দ্বিগুণ অর্থাৎ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এই লক্ষ্যমাত্রা অর্জন কিভাবে সম্ভব সে সম্পর্কে শনিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে যেন কোনো নেতিবাচক মনোভাবের তৈরি না হয় সেদিকে নজর দিতে হবে।
The one factory that is not, unfortunately, it is the nature of our societies today, that's the one that's going to capture the headline.
রাষ্ট্রদূত বলেন সব তৈরি পোশাক কারখানা সঠিক কাজগুলো করলেও একটিও যদি এক্ষেত্রে ব্যতিক্রম হয় তবে তা বড় খবর হয়ে ওঠে। এটা যাতে না হতে পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত। রাষ্ট্রদূত শুল্ক এবং কোটামুক্ত বাজার সুবিধার ক্ষেত্রে বলেন যারাই যুক্তরাষ্ট্রে এমন সুযোগ পায় তাদের সবাইকেই একটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হয়, বাংলাদেশকেও তা করতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মধ্য আফ্রিকায় শিশুদের যৌন নির্যাতনের সঙ্গে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যরাও জড়িত বলে যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে এখন বিস্তারিত জানাচ্ছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শিশুদের যৌন নির্যাতনে জড়িত শান্তিরক্ষী দশ জনের মধ্যে দুজন বাংলাদেশি। জাতিসংঘের তরফে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ফিল্ড সাপোর্ট বিষয়ক সহকারী মহাসচিব অ্যান্থনি বেনবারি এ তথ্য প্রকাশ করেন। বাংলাদেশে দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে, সম্ভবত অর্থের বিনিময়ে অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিল তারা। বাংলাদেশ ইতিমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে, যিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করছেন। ঢাকায় পররাষ্ট্র দপ্তর এবং আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। অ্যান্থনি বেনবারি সংবাদ সম্মেলনে কান্টা জড়িত কণ্ঠে বলেন, জাতিসংঘের জন্য শান্তি রক্ষায় নিয়োজিত ব্যক্তিরা এমন জঘন্য কাজ করতে পারেন তা ভাবা যায় না। তিনি আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত শিশুদের সম্ভাব্য সব রকম সাহায্য দেওয়া হবে। তিনি জানান, বাংলাদেশ ছাড়াও গণতান্ত্রিক কঙ্গো, প্রজাতন্ত্র মরক্কো, নাইজার ও সেনেগালে শান্তিরক্ষীর নাম অভিযুক্তের তালিকায় রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় কাণ্ডে জড়িত পলাতক ছজন জঙ্গি নিজেদের পরিবার পরিজন এবং সহযোগীদের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছে। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায়ের টেলিফোন বার্তা।
শুধু যোগাযোগই নয়, চেহারা বদল করে তাদের মধ্যে কয়েকজন এরাজ্যেরই সীমান্তবর্তী জেলার গ্রামাঞ্চলে আত্মগোপন করে রয়েছে বলে খবর পেয়েছে এনআইএ। তদন্তকারী সংস্থার তারা খেয়ে একের পর এক ডেরা পাল্টে দিন কাটাচ্ছেন এই জঙ্গিরা। তবে ঘন ঘন সিম কার্ড বদলে বাড়ির লোকজন এবং জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। তারা মূলত রাজ্যের বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলার বাসিন্দা। এই জঙ্গিদের মাথা বলে পরিচিত বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা তথা জঙ্গিদের শিমুলিয়া মডিউলের প্রধান মৌলানা ইউসুফ শেখ ওরফে বক্কর ওরফে মোহাম্মদ ইউসুফের স্ত্রী আয়েশা বিবি কয়েকদিন আগে গোপনে বীরভূম জেলায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। সেই খবরও অনেক পরে পায় তদন্তকারী সংস্থা। এরকম একটা পরিস্থিতিতে এদের গতিবিধি সম্পর্কে জানতে চেয়ে ফের সাধারণ মানুষের শরণাপন্ন হয়েছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। ফের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পলাতক এই ছয়জন জঙ্গির বিরুদ্ধে। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ব্রিটিশ আইনের অনুসরণে ভারতীয় দণ্ডবিধিতে সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ বলে ধার্য করে এই অপরাধে কারাবাসেরও বিধান রাখা হয়েছিল। পৃথিবীর বহু দেশে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হলেও ভারতে ওই আইনের বদল হয়নি। সম্প্রতি শীর্ষ আদালত এ নিয়ে আবারও শুনানি করতে চলেছে। এ বিষয়ে কলকাতায় আমাদের অপর প্রতিবেদক গৌতম গুপ্ত।
ঠিক 165 বছর আগে ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল সমকামিতাকে। ওই ধারাটি বাতিলের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। 2013 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টই বিধিটি বিবেচনা করে মনে করে এই বিধি এখনো বদল করার সময় হয়নি। সম্প্রতি আবার বিষয়টি ফিরে বিবেচনা করে দেখতে রাজি হয়েছে শীর্ষ আদালত। আগামী 2 ফেব্রুয়ারি মঙ্গলবার মামলাটি আবারও শুনবে সুপ্রিম কোর্ট। সমাজের যে গরিষ্ঠ অংশ সমকামকে অপরাধ বলে গণ্য করেন তাদের মতে সমকাম হল অস্বাভাবিক যৌনতা। অধিকাংশ রাজনীতিবিদও একই রকম মত পোষণ করেন। তবে উল্লেখযোগ্য ব্যতিক্রম দেশের অর্থমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অরুণ জেটলি। তিনি বলেছেন, সমকামিতাকে অপরাধ বলে গণ্য করাটা ঠিক নয়। যৌনতায় দুটি মানুষের পারস্পরিক সম্মতি হল একমাত্র বিচার্য। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আদিস আবাবায় আজ আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন আফ্রিকার বহু নেতা। এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবার্ট মুগাবে। এবছর এই শীর্ষ বৈঠকে ওই মহাদেশে মানবাধিকারের বিষয়ে আলোকপাত করা হচ্ছে। বুরুন্দি সংকট এই সম্মেলনের কর্মসূচির শীর্ষে রয়েছে। আফ্রিকান ইউনিয়ন সে দেশে সহিংসতা বন্ধের লক্ষ্যে 5,000 শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করে দেখছে। বুরুন্দির সহিংসতায় 400 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। বুরুন্দি সরকার বলছে যে ওই মধ্য আফ্রিকান দেশে বিদেশি সেনা মোতায়েনের যে কোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবে। আজ এজিয়ান সাগরে শরণার্থীবাহী একটি জলযান ডুবে গেলে 3 শিশুসহ 10 দেশান্তরী মানুষের সলিল সমাধি ঘটে। তারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল। তুরস্কের বার্তা সংস্থা ডোগান বলছে 43 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তুরস্কের উপকূলরক্ষীরা প্রাণে বেঁচে গেছেন ওই জলযানের এমন আরও যাত্রীদের খোঁজ অব্যাহত রেখেছে। এই জলযানটি তুরস্কের পশ্চিম উপকূল থেকে গ্রিক দ্বীপ লেসবসের দিকে রওনা হয়েছিল। একজন উদ্ধার পাওয়া ব্যক্তি ফরাসি বার্তা সংস্থাকে বলছেন, কমপক্ষে তার 20 জন বন্ধুকে তিনি হারিয়েছেন। সিরীয় এবং আফগানরা এই ডুবে দেওয়া জলযানটিতে ছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আপনারা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। আন্তর্জাতিক অঙ্গন এখন, প্রথমেই শুরু করছি সিরিয়া প্রসঙ্গ দিয়ে। সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি দল আজ শনিবারই জেনিভা গিয়ে পৌঁছচ্ছে, তেমনটি কথা রয়েছে। সিরিয়ায় যুদ্ধ খতম করানোর লক্ষ্যে আয়োজিত শান্তি আলোচনায় সৌদি সমর্থনপুষ্ট উচ্চ পর্যায়ের এই নিষ্পত্তি আলোচকের দলটি সরাসরিভাবে আলোচনায় যোগদানের সিদ্ধান্ত নেবে কিনা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ওই উচ্চ পর্যায়ের আলোচক কমিটি HNC নামে চিহ্নিত দলটির বয়কট সত্ত্বেও জাতিসংঘ কর্মকর্তারা শুক্রবার সুইজারল্যান্ডের ওই জেনিভা শহরে আলোচনার সূচনা পর্বের সূত্রপাত করেন। আলোচনা শুরু হয় জাতিসংঘের কার্যালয়ে। আলোচনায় অংশ নেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত স্তফান দা মিস্তুরা এবং জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি নেতৃত্বাধীন সিরিয়া সরকারের একটি প্রতিনিধি দল। আলোচনার পর দা মিস্তুরা বলেন, রবিবার ওই উচ্চ পর্যায়ের আলোচনা কমিটি HNC নামে চিহ্নিত দলটির সঙ্গে তাঁর কথাবার্তা হবে বলে আশা করছেন তিনি। বিষয়টি নিয়ে তারা গভীর অভিনিবেশে বিচার বিবেচনা করছেন বলেই বিশ্বাস করবার মতো কারণ রয়েছে আমার, এবং রবিবারে তাদের সঙ্গে সম্ভবত কথাবার্তা শুরু হবে বলেই মনে হচ্ছে, এবং এভাবেই সিরিয়া আভ্যন্তরিক আলোচনা কথাবার্তা চালানো যাবে বলেই বিশ্বাস আমার, বলেন দা মিস্তুরা।
That any type of ceasefire discussions, which is obviously something that we are aiming at, apart from substantive discussions on the future.
উচ্চ পর্যায়ের আলোচক কমিটি HNC নামে চিহ্নিত দলটির তরফে বলা হয়েছে, সিরিয়া সরকার এবং রাশিয়ার তরফে অসামরিক মানুষজনের ওপর বিমান হামলা বন্ধ করবার দাবি পূরণ না হওয়া অবধি এবং তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর ওপরকার অবরোধ খতম না হওয়া পর্যন্ত নিষ্পত্তি আলোচনায় যোগ তারা দেবে না। শুক্রবার অবশ্য বিরোধী পক্ষদের জোটের পক্ষ থেকে নির্দিষ্টভাবে সূত্র নির্দেশ না করে বলা হয় উচ্চ পর্যায়ের আলোচক কমিটি HNC নামে চিহ্নিত দলটির কাছে যে আশ্বাস পৌঁছেছে তাতে করে শেষ তক জেনিভা আলোচনায় প্রতিনিধি দল একটা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতেও পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, উচ্চ পর্যায়ের আলোচক কমিটি HNC নামে চিহ্নিত দলটির তরফ থেকে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়ছে সিরীয় যে কুর্দি লড়াকুরা, তাদের প্রতিনিধিবৃন্দ বলছেন জেনিভা আলোচনায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ওই শান্তি আলোচনার শরিক হবে না তারা। তুরস্ক সিরীয় কুর্দিদের শরিকানায় আপত্তি জানিয়েছে, কারণ দোষিয়ে বলেছে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের কুর্দি সংখ্যাগরিষ্ঠদের এলাকাগুলোর নিয়ন্ত্রণের জন্য 30 বছর যাবৎ লড়ছে যে কুর্দি লড়াকুরা, তাদের সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধ চলেছে প্রায় 5 বছর যাবৎ, প্রাণ বিনাশ হয়েছে 2.5 লক্ষ মানুষের, ভিটে ছাড়া বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এ সংঘাতের কারণেই চারিয়ে উঠেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী, বিপুল সংখ্যক শরণার্থীর কাফেলা যাত্রা করেছে পশ্চিম ইউরোপ অভিমুখে। সেপ্টেম্বরে রাশিয়া বাশার আল আসাদের সমর্থনে বিমান অভিযান শুরু করার পর সিরিয়া সংঘাত ব্যাপক বিস্তৃতভাবে ছড়িয়েছে ঢালাওভাবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য, তুরস্ক এবং সৌদি আরবের সমর্থনপুষ্ট উদ্যোগ প্রয়াসের বিরোধিতায় মাথাচাড়া দিয়েছে প্রতিরোধ সহিংসতা। বিশেষ করে এসবের পটভূমিতে শান্তি প্রক্রিয়া আরও জটিল থেকে জটিলতর হয়েছে। রাশিয়ার সমর্থনে আসাদ বাহিনী অনেক সাফল্য লাভ করেছে। বিশ্লেষকেরা বলছেন, নির্জীব বহুদা বিভক্ত বিরোধী পক্ষকে নিষ্পত্তিতে বসানোর জন্য সরকারের তরফের প্রণোদনা যৎসামান্যই প্রতিভাত হয়েছে। জেনিভা আলোচনায় যেতে বিরোধী জোটের আগ্রহ সত্ত্বেও বিশ্লেষকেরা তাই খুব একটা আশাবাদী নন। বস্টনের ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির নাদিম শেহাদি খুব একটা আশার আলো দেখছেন না এ ব্যাপারে। শেহাদি বলেন, বিরোধী পক্ষের ওপর আমরা চাপ দিচ্ছি, বলছি তারা সংঘবদ্ধ, এককাট্টা, জোরদার নেতৃত্বের বন্ধন রয়েছে তাদের, দূরদর্শন, সর্বসম্মত ঐক্যমত্য, ভবিষ্যৎ চিত্র, এ সবই তাদেরকে সমৃদ্ধ করেছে, এসব আদৌ ভবিষ্যতে হবে পারবে তারা আমার সেটা মনে হয় না মোটে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর হ্যাঁ, ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল এবং ফ্রিডম হাউসের যথাক্রমে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ক বাৎসরিক রিপোর্টই আমাদের এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। এখন প্রসঙ্গান্তর। আন্তর্জাতিক অঙ্গনের এখন আর এক প্রসঙ্গ। ইউনিসেফের সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের 2,40,00,000 শিশু সংঘাত সহিংসতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এর ফলে ওইসব শিশু এবং তারা যেসব দেশের নাগরিক, সেই দেশগুলোর ভবিষ্যৎ পড়েছে চরম ঝুঁকিতে। জোডি কাপুয়ার রিপোর্টের বঙ্গানুবাদ শোনাচ্ছেন সেলিম হোসেন এবং রোকেয়া হায়দার।
সংঘাত বিক্ষুব্ধ 22টি দেশের শিশুদের অবস্থা নিয়ে গবেষণা করেছে ইউনিসেফ। শিক্ষা এবং জরুরি অবস্থা বিশেষজ্ঞ লিসা বেন্ডার জানালেন ওই গবেষণার ফলাফল সম্পর্কে।
I think the headline message is that we're seeing more and more children affected by conflict.
মূল বার্তা হচ্ছে সংঘাতের কারণে দিন দিন শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ক্ষতির স্থায়িত্ব বাড়ছে। শিশুরা দীর্ঘ সময় স্কুলে যেতে পারছে না, স্কুলে না যাওয়া শিশুর সংখ্যাও বাড়ছে। স্কুলে থাকা অবস্থাতেও সহিংসতার কারণে তারা বিপদের সম্মুখীন হচ্ছে আর এই অবস্থায় আমরা উদ্বিগ্ন।
গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে সংঘাত বিক্ষুব্ধ অঞ্চলসমূহের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের 10,90,00,000 শিশুর মধ্যে প্রতি চারজনের একজন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
প্রাথমিকভাবে
আমরা 6-15 বছর বয়সী শিশুদের নিয়ে গবেষণা করেছি, এর মধ্যে শিক্ষা জীবনের শুরু পর্যায়ের শিশুরা কিন্তু নেই।
বেন্ডার বললেন, ইউনিসেফের এই গবেষণায় সংঘাত বিক্ষুব্ধ দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে আফ্রিকার নতুন দেশগুলো। তিনি বললেন,
The country with the highest proportion of out of school children is South Sudan. Over half of their children are out of school.
না যেতে পারা দেশের তালিকায় সবার উপরে রয়েছে দক্ষিণ সুদান। ওই দেশের অর্ধেকেরও বেশি শিশু স্কুলের বাইরে থাকে। নিজের রয়েছে এর দ্বিতীয় অবস্থানে, যেখানে 47% শিশু স্কুলে যায় না। সুদানে স্কুলে যেতে পারে না 41% শিশু। আফগানিস্তানে অবস্থার অনেক উন্নতি হলেও এখনো পর্যন্ত আফগানিস্তানে 40% শিশু স্কুলের বাইরে।
সিরিয়ার প্রসঙ্গে প্রথমেই বলতে হয় ইউরোপের অভিবাসন এবং শরণার্থী সংকটের মূল কারণ ওই দেশটি। বেন্ডার বলেন, একসময় সিরিয়ার প্রায় সব শিশু স্কুলে যেত আর এখন সে অবস্থা নেই।
We've seen many children in Syria who are now not able to attend school because of the conflict, but there's been such a huge
সংঘাতের কারণে আমরা দেখছি সিরিয়ায় অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে অসংখ্য মানুষ। ইউরোপের অভিবাসন সংকটের কথা আমরা জানি, সেখানকার লক্ষ লক্ষ অভিবাসী ও শরণার্থী শিশুদের কত অংশ শিক্ষার সুযোগ পাচ্ছে। আমাদের সঙ্গে যারা যৌথভাবে কাজ করছে সেই সব সংগঠনের মাধ্যমে আমরা ওইসব শিশুদের সেবা দেওয়ার চেষ্টা করছি, তবে তাদের সঠিক সংখ্যা নিরূপণ করাটা কঠিন।
ইউনিসেফের এই গবেষণায় দেখা গেছে শিক্ষার সুযোগ না পাওয়া এই শিশুদের ভবিষ্যৎ ভীষণ ঝুঁকির মুখে, যেমনটি বললেন লিসা বেন্ডার।
আমরা
বলতে চাচ্ছি চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা তাদের অর্জিত হচ্ছে না, তাদের জীবন চালানোর জন্য দক্ষতাও তারা পাচ্ছে না।
একটি প্রজন্ম যদি এই দক্ষতা অর্জন ছাড়া বেড়ে ওঠে, বেন্ডার বলেন, তবে তারা যে দেশের সেই দেশগুলো সমস্যায় পড়বে, ওইসব দেশের অর্থনীতি এবং স্বাস্থ্য খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। মেয়েরা যৌন নির্যাতনের শিকার হবে, সংঘাতের কারণে স্কুল ভবনেরও অনেক ক্ষতি হচ্ছে।
আমরা দেখেছি বহু স্কুল ভবন ধ্বংস হয়ে গেছে, ক্ষতি হয়েছে। বহু স্কুল ভবন দখল করে রয়েছে সেনাবাহিনী অথবা সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। স্কুলের কাছেই অনেক সময় জঙ্গি বা সেনা ঘাঁটি তৈরি হচ্ছে, তাতে স্কুলের বাচ্চাদের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে।
সংঘাতপ্রবণ অঞ্চলে শিক্ষার মান উন্নয়নকে গুরুত্বপূর্ণ মানবিক প্রয়াস হিসাবে ধরে ইউনিসেফ এবং তার অংশীদার সংস্থাসমূহ, সাহায্য সংস্থা ও বিভিন্ন দেশের সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
We need to shift our attitude from saying we'll get back to school when things calm down to saying that we can't afford to let education stop.
অবস্থা ভালো হলে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো যাবে, এই ধরনের চিন্তা না করে বাচ্চাদেরকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে দেয়া যাবে না, এই দর্শন নিয়েই কাজ করতে হবে।
আর তা করতে হলে ইউনিসেফ বলছে তারা একটি নিরাপদ পরিবেশ সৃষ্টির প্রয়াস চালাচ্ছে, যেখানে শিশুরা স্বাভাবিকভাবে শিক্ষা এবং খেলাধুলার পরিবেশ পায় এবং স্বাভাবিক জীবন নিয়ে বেড়ে ওঠে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
বিশ্বব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী হামলা মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের হুমকি কমে যায়নি, বরঞ্চ পুনরুজ্জীবিত হয়েছে এবং যা এখনও ভয়াবহ। যুক্তরাষ্ট্র সরকার তার নাগরিক এবং মিত্রদের রক্ষার্থে শক্তি প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ, তাই আইজেলদের শক্তি খর্ব করতে এবং চূড়ান্তভাবে পরাস্ত করতে অভিযান বৃদ্ধি করেছে। সেই লক্ষ্যে আইজেলদের নেতা তাদের দখলিত তেল স্থাপনা এবং অঞ্চলে হামলা জোরদার করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ে আন্ডার সেক্রেটারি সারা সিউল বলেন, একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে সন্ত্রাসবাদের ঘৃণ্য মতাদর্শ এবং জটিল উদ্দেশ্য যত বিমান হামলাই পরিচালনা করা হোক, যত সেনা বা চরদের নিযুক্ত করা হোক, তা দূর করা সহজ হবে না। তাই যুক্তরাষ্ট্র এই হুমকি মোকাবেলা করতে কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা সিভিই নামক আরও বৃহত্তর এবং ব্যাপক অভিযানের পরিকল্পনা নিয়েছে। সিভিই কর্মসূচিতে উগ্র সন্ত্রাসবাদের কারণে যেসব সমাজ ঝুঁকিপূর্ণ তার অন্তর্নিহিত কারণগুলো চিহ্নিত করা হবে। সন্ত্রাসীদের স্বার্থ চরিতার্থে উগ্র সন্ত্রাসীরা যে মতাদর্শ এবং ষড়যন্ত্রে লিপ্ত তাদের বাধা দেয়া বা বিলম্বিত করতে পরামর্শ দেয়া হবে। এসব বিষয়গুলি জটিল এবং প্রাসঙ্গিক এবং প্রায়শই শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে অনুভূত হয় এবং সে কারণে জাতীয় সরকারের পক্ষে তার সমাধান দেয়া সম্ভব নয়। সিভিই কর্মসূচি তাই পুরো সমাজের এসব সমস্যার সমাধানে বৃহত্তর ভূমিকা আশা করে, যাতে সম্পৃক্ত হবেন স্থানীয় কর্মকর্তারা, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবর্গ, গবেষক, মহিলা সমাজ, যুবক শ্রেণী এবং এমনকি সন্ত্রাসী দলের পূর্বেকার সদস্যরাও। সিভিই তাদের আরও প্রতিরোধমূলক এবং ব্যাপক প্রয়াসের মাধ্যমে সহিংস সন্ত্রাসীদের দলের নিয়োগে বাধা দিতে এবং একই সঙ্গে আগামীর প্রজন্মের হুমকি মোকাবেলায় বৃহত্তর অবদান রাখবে। ইসলামিক স্টেট জঙ্গিদের পরাস্ত করতে যে সামরিক উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে সহিংস সন্ত্রাসবাদ প্রতিহত করা হবে অতি আবশ্যকীয়। এই জটিল আগামী প্রজন্মের হুমকি মোকাবেলায় সামরিক উদ্যোগ ও সন্ত্রাসবাদ প্রতিহত করা উভয়ই প্রয়োজন, এর কোনো একটি নয়।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
যুক্তরাষ্ট্রে এখন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচন এবং মনোনয়ন প্রসঙ্গ। বিরাট সংবাদ, ছোট্ট প্রোমো। আয়োবা ককাস দিয়ে শুরু হতে চলেছে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংবাদ। প্রতিদিন অনুষ্ঠান শুনুন, আমাদের ওয়েবসাইট ফেসবুকে চোখ রাখুন। এই একটু আগে আনিস আহমেদ আপনাদের শুনিয়েছেন বিশ্ব সংবাদে মশাবাহিত মারাত্মক জিকা ভাইরাসের কথা। জিকা ভাইরাস প্রতিরোধে তথ্য বিনিময়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের প্রেসিডেন্টদ্বয়। বিষয়টি নিয়ে মাইকেল ব্রাউনের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
শুক্রবার দুই প্রেসিডেন্ট কথা বলবার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ বলেছেন, জিকা ভাইরাস নিয়ন্ত্রণে দ্রুত শক্তিশালী ভ্যাকসিন অথবা প্রতিষেধক বের করা সহ অন্যান্য প্রযুক্তি খুঁজে বের করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, আমেরিকাব্যাপী জিকা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে এবং তা 40 লক্ষ মানুষের ক্ষতি করতে পারে। ব্রাজিলে এযাবৎ শনাক্তকৃত 4,000 মাইক্রোসেফালি সংক্রান্ত অসুস্থতাকে মনে করা হচ্ছে জিকা ভাইরাসের কারণেই তা ঘটেছে। মাইক্রোসেফালি হচ্ছে এমন একটি অবস্থা যাতে নবজাতকের মস্তিষ্ক এবং মাথার আকৃতি স্বাভাবিকের চেয়ে অতি ক্ষুদ্র হয়। বিজ্ঞানীরা বলছেন, জিকা ভাইরাস প্রতিষেধক আবিষ্কার করতে কয়েক বছর লেগে যেতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক অ্যান্থনি ফাউসি বললেন, ভ্যাকসিন আবিষ্কারের পূর্ব পর্যন্ত আমাদেরকে মশা থেকে সাবধান থাকতে হবে।
You can eliminate the mosquito when they're larvae.
বলেন, আপনি কীটনাশক দিয়ে মশা এবং মশার ডিম নিধন করতে পারেন। ময়লা স্যাঁতসেঁতে অবস্থা যেন না থাকে বা ময়লা পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রেখে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এ পর্যন্ত বিশ্বের 25টি দেশে জিকা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর সদস্যদের আজ শনিবার জেনিভার আলোচনায় আসবার কথা, তবে এখনও এটা পরিষ্কার নয় যে সৌদি সমর্থিত হাই নেগোসিয়েশনস কমিটি সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে রাজনৈতিক নিষ্পত্তি বিষয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় অংশ নেবে কিনা। বিরোধী প্রতিনিধিদের অনুপস্থিতি সত্ত্বেও জাতিসংঘের কর্মকর্তারা শুক্রবার জেনিভায় এই আলোচনা শুরু করেন। সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা এবং জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরির নেতৃত্বাধীন সিরীয় সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের প্রেসিডেন্টরা বলছেন, জিকা ভাইরাসের সংক্রমণ মোকাবিলার জন্য তারা সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ব্যাপারে একমত। গতকাল শুক্রবার দুই নেতার মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউসে প্রকাশিত বিবৃতিতে বলা হয় যে বারাক ওবামা এবং ডিলমা রুজেফ একত্রে কাজ করার গুরুত্বটা বোঝেন, যাতে করে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যায়, উন্নত মানের গবেষণা এবং এই ভাইরাস নিয়ন্ত্রণে যথার্থ টিকা আবিষ্কারের জন্য দ্রুত কাজ করা যায়। তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে জিকার টিকা আবিষ্কারে বহু বছর লেগে যেতে পারে। আদিস আবাবায় আজ আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিচ্ছেন আফ্রিকার বহু নেতা। এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট মুগাবে। এবছর এই শীর্ষ বৈঠকে ওই মহাদেশে মানবাধিকারের বিষয়ে আলোকপাত করা হচ্ছে। বুরুন্দি সংকট এই সম্মেলনের কর্মসূচির শীর্ষে রয়েছে। আফ্রিকান ইউনিয়ন সে দেশে সহিংসতা বন্ধের লক্ষ্যে 5,000 শান্তিরক্ষী বা পাঠানোর বিষয়টি বিবেচনা করে দেখেছে। বুরুন্দির সহিংসতায় 400 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। বুরুন্দি সরকার বলছে ওই মধ্য আফ্রিকান দেশে বিদেশি সেনা মোতায়েনের যে কোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবে। আজ এজিয়ান সাগরে শরণার্থীবাহী একটি জলযান ডুবে গেলে 3 শিশুসহ 10 দেশান্তরিত মানুষের সলিল সমাধি ঘটে। তারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল। তুরস্কের বার্তা সংস্থা ডোগান বলছে 43 উদ্ধার করা সম্ভব হয়েছে। তুরস্কের উপকূলরক্ষীরা প্রাণে বেঁচে গেছেন ওই জলযানের এমন আরও যাত্রীদের খোঁজ অব্যাহত রেখেছে। এই জলযানটি তুরস্কের পশ্চিম উপকূল থেকে গ্রিক দ্বীপ লেসবসের দিকে রওনা হয়েছিল। একজন উদ্ধার পাওয়া ব্যক্তি ফরাসি বার্তা সংস্থাকে বলছেন কমপক্ষে তাঁর 20 বন্ধুকে তিনি হারিয়েছেন। নাইজেরিয়ার একজন সেনেটর সাবেক প্রেসিডেন্ট ওলেসেগুন ওবাসানজোকে চ্যালেঞ্জ করেছেন যে আর্থিক অনিয়মের অভিযোগ তিনি আইন পরিষদে যেসব সদস্যদের বিরুদ্ধে এনেছেন যেন তাদের নাম প্রকাশ করেন এবং প্রমাণ দেন। সাবেক প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদ এবং সেনেটের সদস্যদের কাছে পাঠানো খোলা চিঠিতে তার উদ্বেগ প্রকাশ করেন যে বিধায়করা লোভ, দুর্নীতি, দণ্ডমুক্ততা এবং বেআইনি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট রয়েছেন। ওবাসানজো ওই পত্রে আরও বলেন যে 469 বিধায়কের অনেকেই তাদের নিজ এলাকার জন্য বিশেষ ভাতা পান, যদিও তারা সেখানে দপ্তর খোলেননি।
এবং এখানেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার আজকের এ বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন শিয়াওগাং চ্যান। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.